শুভ সন্ধ্যা। আজ সোমবার, তেসরা মে 2010 সন, বাংলা 20 বৈশাখ 1417 সন। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার ডাবল এক্স কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় এফএম ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, অজয় কর, আর আপনাদের জন্য আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে আছে বাংলাদেশের স্পেস সায়েন্টিস্ট ডক্টর দীপেন ভট্টাচার্যের সাথে একটি আলোচনা, আর দ্বিতীয় পর্বে থাকছে বাংলাদেশের কৃষি শিল্প উন্নয়ন এবং পরিবেশ দূষণ, আর আঞ্চলিক সহযোগিতার প্রেক্ষিতে পরিবেশ দূষণ থেকে বাংলাদেশের মুক্তির উপর একটি আলোচনা। শ্রোতা বন্ধুরা, ডক্টর দীপেন ভট্টাচার্য সম্প্রতি গবেষণার কাজে এসেছিলেন অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে তার গবেষণার বিষয়টি সম্পর্কে প্রথমে জানতে পারি বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের অস্ট্রেলিয়া চ্যাপ্টারের কোঅর্ডিনেটর মিস্টার কামরুল আহসান খানের কাছে। ডক্টর ভট্টাচার্য একজন অ্যাস্ট্রোফিজিস্ট, কাজ করেন গামারে ডিটেক্টরের উপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। তিনি এবং তার গবেষণা দল 16 এপ্রিল গামারে টেলিস্কোপ বেলুনে করে মহাকাশে পাঠালেন ব্ল্যাক হোল এবং সুপারনোভা থেকে বিচ্ছুরিত এক্স রে আর গামারে সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। তিনি স্পেসের উপরে গবেষণা করেন শুনে আমাদের 12 বছরের ছেলে অরোরা ভীষণ কৌতূহল হচ্ছিল তার সঙ্গে কথা বলার, স্পেস সম্পর্কে তার কাছ থেকে জানার। ডক্টর ভট্টাচার্য 17 তারিখে সিডনিতে বেন মেম্বারদের সঙ্গে একটি ঘরোয়া আলোচনায় বসবেন শোনা মাত্র সিদ্ধান্ত নিলাম অরোরাকে নিয়ে সিডনি যাবার। ডক্টর ভট্টাচার্য ক্যানবেরার বাংলা রেডিওর সার্বিক তত্ত্বাবধানে থাকা ডক্টর সাদেকুর রহমানেরও পরিচিত। সাদেক ভাইকে ডক্টর ভট্টাচার্যের সিডনিতে আসার কথা এবং আমার তার সঙ্গে কথা বলার জন্য সিডনিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই তিনি ডক্টর ভট্টাচার্যকে একটা ইন্টারভিউ নেওয়া যায় কিনা প্রসঙ্গটা তুললেন। রাজি হয়ে গেলাম, বললাম চেষ্টা করব। স্পেস সায়েন্স সম্পর্কে আমার ধারণা নেই, তবে অরোরার এ বিষয়ে কিছু ধারণা থাকার কারণে সাদেক ভাইয়ের সঙ্গে কথা বলে অরোরাকেই বললাম ডক্টর ভট্টাচার্যের সঙ্গে কথা বলে অরোরা যা জানতে চাইবে সেই কথোপকথনকে রেকর্ড করতে। শ্রোতা বন্ধুরা, তবে চলুন শোনা যাক অরোরা আর দীপেন ভট্টাচার্যের সেই কথোপকথন।
নমস্কার দীপেন আঙ্কল, আই এম অরোরা কার ফ্রম ক্যানবেরা। আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ ফ্রম মাই ফাদার। মাই ফাদার সেড দ্যাট ইউ হ্যাভ বিন স্টাডিং সুপারনোভাস। মে ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইওর ফাইন্ডিংস।
Well, all right, it's good to be here. And thanks for your question. That's a very intelligent question, actually. You know that supernova are the end point of a star when a star evolves, and then some of the stars, they die in a big explosion, and that's what we call supernova. And these stars are much bigger than the sun. They have to be like 5 times or 10 times bigger than the sun, right? And one of the things that happens when a supernova explodes, they make heavy elements. That means that the elements that's in your body, for example, phosphorus, iron, calcium, sodium, right? Those were actually made in very big stars and also in supernova explosions. And when a star explodes, it throws away all those heavy elements into the universe. And then from those elements and hydrogen and helium, new stars are born and new planets are born. And that's how we have those elements in our body. Now, one of the things that I did with our supernova study was to find out how many supernovas are actually there in our galaxy and how they're distributed throughout the galaxy. Because when a supernova explodes, it also throws out a lot of high energy particles, and we study those high energy particles and where they come from.
Thank you. Do you think a supernova explosion will occur within the next 50 years?
Again, a very good question. We haven't seen a supernova explode in our galaxy for the last 400 years, and we're overdue. It doesn't mean that it hasn't happened in our galaxy, because you know that until the advent of modern techniques of observation, we really didn't know what is on the other parts of the galaxy, but now we know. And we have seen a supernova explode in Large Magellanic Cloud, which is a nearby galaxy. And we see supernova exploding in all other galaxies all the time. But our galaxy, we're overdue. It might happen tomorrow, for all we know. And we are really waiting for one.
I understand you came to Australia to launch the Gamma Ray Telescope. Why did you launch this telescope?
Actually, you already asked me a question on supernova. When a supernova explodes, it produces lots of gamma rays. So, for example, when we launched this gamma ray telescope, if a nearby supernova exploded, we could have registered gamma rays from that supernova. But it didn't, as far as we know. There was no supernova exploded in the last 2 days. The reason why we launched gamma ray telescope with a balloon, that it has to go above the atmosphere, because gamma rays coming from outer space gets absorbed in the atmosphere, so it has to be above the atmosphere. Our telescope is now, actually it is now observing right now as we speak, at an altitude of 40 kilometers, which is much above a jet plane flies. And actually, when you go above that, the sky is absolutely black.
Since there is a gravitational pull, do you think there might be a gravitational push?
That's a good question. And I know that you know about dark energy and things like that. We know that gravitational force determines how the structure of our universe, the structure of galaxies, how the galaxies group together. But recently, astronomers have discovered something, that as the universe expands more, it accelerates more. That means that as if there is some kind of energy that is pushing the galaxies further apart. So it seems like there is something called gravitational push that you said, right? Push. But it's not necessarily related to gravity. It's something totally different, and we don't know what it is.
Do you believe in another planet in the solar system that is beyond Pluto?
Yes, that's a good question. You know what? Pluto was considered the ninth planet, right? But it was always an odd member of the solar system, because our planets are grouped in two types. One is the Earth-type planets, which is Mercury, Venus, Earth and Mars, and the other ones are Jupiter-like, Jupiter, Saturn, Jupiter, Uranus and Neptune. And Pluto is just a big comet. And right now, astronomers have discovered more than 1,000 objects beyond Pluto. And at least one of them is bigger than Pluto. So that's why astronomers have decided to call them dwarf planets. Not planets, but dwarf planets. So I think that classification is right. And I don't think we have any big planets beyond Neptune.
If we humans continue to pollute the Earth at a consistent rate, A, at what year do you think the polar regions will melt? And B, at what year do you think the Earth might die?
Well, it's a difficult question. And Earth has gone through many types of climatic cycles before, and it has survived it. I think that whatever we are doing to the Earth, in the long run, Earth will survive. Whether humankind will survive, that's a different question. Because Earth has renewed itself over and over again. So I think that whether the Earth will survive for human beings, that's a good question, and we don't know the answer to it.
If this melting process continues, how will it affect the lower region countries like Bangladesh?
Well, it will definitely affect the lower regions countries like Bangladesh. And as the sea level rises, it will inundate the lower regions. And if we just have to be careful, and we have to prepare for it in a certain way, but wisely, not taking any rash decisions, but, you know, use all the available technology that will come about.
How can we save our planet?
I mean, if your question is regarding the climate change, and we just, as I said, that we just need to be wise about how we go about use our energy. And one of the ways to be to save it should be to use less energy, actually, and also to go into a renewable energy system. So one thing I always say is that as long as the energy that we use, we'll be very careful. Conservation is one of the things to do. That means don't waste the energy that you get.
I'm an amateur astronomer / stargazer, I'd say. I have a Celestron Astronova Star 70 EQ telescope with 10 and 20 millimeter lenses. May you give me some tips about finding some amazing stars and planets. Recently, I have found Venus with the telescope, Beltegeuse, Rigel, and the constellations Orion, Virgo, Scorpio, and Sagittarius.
Yes, that's a good question. Now, as you already know, and you have found these things, and first of all, you don't need a telescope to find these things. You already know that. And the Venus, for example, right now is in April, you see Venus as the sun goes down, you'll see it. Jupiter, you will see it before the sun comes up. Actually, it's high in the sky. It's very bright as Venus almost. And also in southern sky, you have some beautiful objects. For example, Large Magellanic Cloud. And if you go out to a dark place, you don't see Large Magellanic Cloud from the northern hemisphere. So I'd suggest something like that. The other thing that you might do, as far as the telescope is concerned, you said a 20 millimeter telescope, 20 millimeter? 20 millimeter is all right, but eventually what you need, you have to move up to get up to a telescope which is at least on the order of 4 inches, which is, like about 100 millimeter type thing, okay, 10 centimeter type telescope at least. But I would suggest that first use your eyes, then use binoculars, and then only go into a telescope once you're comfortable with those,
What do you do in your spare time?
Oh, in spare time. Actually, I travel to Bangladesh most of the time in my spare time. I travel twice a year, and I work with a science organization there. It's a youth science organization. They come from all ages, from age 8 to 50 years old, and we do a lot of astronomical observation in Bangladesh. One of the two observations we did last year were two solar eclipses that we observed, one from the north of Bangladesh and one from the south of Bangladesh, and that was a lot of fun. So I try to do that. I do a lot of also hiking or backpacking in the mountains. I go once a year, about 7 to 10 days, camping. And I like traveling, and right now I'm in Australia, and I just love traveling here also.
Please tell me something about your school life in Bangladesh.
Well, my school life was a time of fond memories. I went to St. Gregory's High School in Dhaka. It was a good school then. I hope it's still a good school now, but it was in the old Dhaka, in Lokhi Bazar, if you know where it is. One thing is that I try to go back to my school and see my old teachers. A lot of them have passed away. And in recent days, a lot of my old school friends have hooked up through internet. And so one thing I remember that we had a lot of science fairs in our school, which other schools didn't have. And that really helped me out a bit.
Is the world seriously going to end in 2012?
Yes, no. The answer is no. But you know that 2012, there's a movie out. It's kind of a fun movie. You can go and watch it. That's all right. There's nothing wrong with that. But no, nothing's going to happen. There will be a lot of earthquakes all the time, and it happens every month. So, nothing spectacular about 2012.
Well, it was an honor to meet and talk to you. Hopefully one day I might work in NASA and discover something.
Well, thank you also. Those are very nice questions, and you're a very bright boy, and I wish you all the success in life. Okay, bye now.
শুনছিলেন Dr. Dipen Bhattacharya-র কথা. দীপেন ভট্টাচার্য বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টারের ক্লাইমেট চেঞ্জের প্রধান. শ্রোতা বন্ধুরা, এখন চলুন কৃষি উৎপাদন আর অপরিকল্পিতভাবে কলকারখানা বৃদ্ধির কারণে বাংলাদেশের পরিবেশের উপরে যে বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে সেই পরিবেশ থেকে মুক্তি পেতে বাংলাদেশের সামনে আঞ্চলিক সহযোগিতার যে প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয়ে কিছু কথাবার্তা। আমরা জানি স্বাধীনতার পর বাংলাদেশ সরকার দেশের রপ্তানি আয়ের বৃদ্ধি, লোকজনের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর কৃষি জমির উপর অত্যধিক নির্ভরশীলতা কমাতে দ্রুত হারে কলকারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে। কলকারখানাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেক্সটাইল এবং ডাইং, লেদার, পেপার, ফার্টিলাইজার, অয়েল রিফাইনিং, কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, যার সবগুলোই নদীর উপত্যকায় উর্বর কৃষি জমির উপরে গড়ে উঠেছে। উপযুক্ত যন্ত্রপাতি আর শিল্প বর্জ্যের বিকল্প ব্যবহারের সুবন্দোবস্তের অভাবের ফলে এইসব কলকারখানা বর্তমানে বাংলাদেশের পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলছে। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের মতে 1986 সালে যেখানে 903টি শিল্প কলকারখানাকে পলিউটিং হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেখানে পলিউটিং কলকারখানার সংখ্যা 1997 সালে 1176 এসে দাঁড়িয়েছে। এই সংখ্যা দিনে দিনে বাড়ছে। বাংলাদেশে মাথাপিছু ফ্রেশ ওয়াটারের পরিমাণ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হওয়া সত্ত্বেও আজ দেশটির ফ্রেশ ওয়াটারের অভাব তীব্র। অত্যধিক পরিমাণে ফ্রেশ ওয়াটারের অপচয়ের পাশাপাশি কলকারখানা আর অ্যাগ্রোকেমিক্যালের বর্জ্য ফ্রেশ ওয়াটার বডির সাথে এসে মিশছে, যার ফলে ফ্রেশ ওয়াটার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। অ্যাগ্রোকেমিক্যাল এবং পেস্টিসাইডের ব্যবহার বাংলাদেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে। 1956 সালে যেখানে মাত্র 3 টন পেস্টিসাইডের ব্যবহার হয়েছিল, সেখানে 1997 সালে পেস্টিসাইডের মোট ব্যবহার হয়েছিল 37,712 মেট্রিক টন। এইসব পেস্টিসাইডের রেসিডিউ এবং শিল্প কলকারখানার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বৃষ্টির পানি কিংবা বন্যার পানিতে ধুয়ে যখন ফ্রেশ ওয়াটারের সাথে মিশে যায়, তখন জলজ প্রাণীর মৃত্যু সহ বিলুপ্ত হচ্ছে বিভিন্ন ধরনের জানা অজানা প্রজাতির। বিভিন্ন গবেষণায় প্রকাশ, গত এক দশকে বাংলাদেশের ওয়াটার বডিস থেকে 24 ধরনের জলজ প্রাণীর বিলুপ্তি পেয়েছে। নষ্ট হয়েছে বায়োডাইভার্সিটির ভারসাম্যতা এবং ইকোসিস্টেমের তার পড়ছে চরম প্রভাব। ক্লাইমেট হ্যাজার্ড ম্যাপ অনুসারে বাংলাদেশের শতকরা 60% ভূমি বড় ধরনের বন্যা কবলিত, যা প্রতি 2 বছর অন্তর ঘটছে। দেশের 35% অঞ্চল সাইক্লোন জোনের আওতায়। প্রায় প্রতি বছরই সমুদ্র উপকূলের আর পার্বত্য এলাকার প্রায় 30% জায়গা টাইডাল ফ্লাডিং আর ফ্লাশ ফ্লাডে আক্রান্ত। দেশের উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম এলাকায় খরা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই খরার প্রকোপ বাড়ছে সারা দেশ জুড়ে। প্রায় 35% এলাকায় লক্ষ্য করা যাচ্ছে খরার প্রভাব।
আমায় দুবাইলি রে, আমায় বাঁচাইলি রে, যদি আর বুঝি নাই। আমায় দুবাইলি রে, আমায় বাঁচাইলি রে, যদি আর বুঝি নাই।
ভাতাইলাম চাই বলা বিকলে রে,
পরিবেশের এই বিরূপ প্রভাবের ভয়াবহতা উপলব্ধি করে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয়ের বাজেটিং এবং প্ল্যানিং সেলের জন্য একজন করে পরিবেশ বিশেষজ্ঞের প্রয়োজন। শ্রোতাবন্ধুরা, এনভায়রনমেন্টের পলিউশনের যে ট্রেন্ড বাংলাদেশে দেখা যাচ্ছে তাতে এটা বলাই বাহুল্য যে বাংলাদেশ সরকার এনভায়রনমেন্ট পলিউশনের রোধ করার জন্য যে আইন প্রণয়ন করেছেন সেই আইন থাকলেও বাস্তবে ওই সকল আইনের সঠিক ব্যবহার সব ক্ষেত্রে হচ্ছে না। এই দেশটিকে পরিবেশ দূষণ মুক্ত করে ভবিষ্যৎ বংশধরদের ব্যবহার উপযোগী করে রাখতে বাংলাদেশের ভিতরে এবং বাইরের সংশ্লিষ্ট সকলকে একযোগে যেমন কাজ করে যেতে হবে, তেমনি বাংলাদেশকে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সচেষ্ট থাকতে হবে। আমরা জানি জল এবং বিদ্যুৎ আঞ্চলিক সহযোগিতা কিংবা বিরোধিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়। যেমন বাংলাদেশ ভারতের সঙ্গে কমন রিভার শেয়ারিং এর বিষয়ে যখন নিগোসিয়েট করছে, ঠিক সেরকম এক সময় চীন সরকার ব্রহ্মপুত্র নদীর প্রবাহ ঘুরিয়ে চীনের দিকে জল সরবরাহের পরিকল্পনা করছে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের 60% ফ্রেশ ওয়াটারের উৎস। বাংলাদেশের তাই ভারত আর চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে রিভার ওয়াটারের শেয়ারিং এর ব্যাপারটি নিশ্চিত করা দরকার। যথার্থ পরিমাণের বিদ্যুৎ সরবরাহের অভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হুমকির মুখে। বাংলাদেশ একটি রিজিওনাল পাওয়ার গ্রিড প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভুটান থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ, বিশেষ করে ভারত আর চীনকে আকৃষ্ট করা বাংলাদেশের জন্য বিশেষ প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, দুটো ভিন্ন দেশের মধ্যে যদি আর্থিক বন্ধন তৈরি করা হয় তবে ওই দু দেশের মধ্যে সংঘর্ষ বাজার সম্ভাবনা একেবারেই নগণ্য হয়ে পড়ে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির ভিতরে অতীতে সংঘর্ষ থাকলেও এক দেশ অন্য দেশের সাথে ব্যবসা করার কারণেই ওই সংঘর্ষের সম্ভাবনা বর্তমানে নেই বললেই চলে। বস্তুত জার্মানের অনেক শিল্প কলকারখানা ব্রিটিশের মালিকানায়, আর ব্রিটেনের গাড়ি তৈরির অনেক কারখানাই ফ্রান্সের মালিকানায়। এই ধরনের অবস্থানে একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় দেশেরই সামগ্রিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর সে কারণেই ইউরোপের ব্যবসায়িক মহল রাজনৈতিক নেতৃবৃন্দকে এক দেশকে অন্য দেশের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে পড়ার জন্য বাধ্য করাতে পারছে। তাই আর্থ সহযোগিতা আর সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ পারে পরিবেশের বিরূপ প্রভাব মুক্ত হতে।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।
শ্রোত বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল bangla@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.bangladesh.org.au। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি বাংলা রেডিও ক্যানবেরার ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাদেরকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারেও অনুসরণ করতে পারেন। আজকের বাজানো গানগুলির একটিতে কণ্ঠ দিয়েছেন মান্না দে, আর একটিতে ভূপেন হাজারিকা, আর এই গান দুটো নেওয়া হয়েছে ইউটিউব থেকে, এবং আজকের তথ্য সংগ্রহ করা হয়েছে রিনিউয়েবল এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল ইনফরমেশন নেটওয়ার্কের ওয়েবসাইট থেকে। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি অজয় কর, শুভরাত্রি।